بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه وحملة سنته والمدافعين عنها إلى يوم الدين. وبعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. জমাতুল ইতিকাদ থেকে আজকের আলোচনা হবে বিইজনিল্লাহ তাআলা আত-তারগীব ফিস সুন্নাহ ওয়াত তাহযির মিনাল বিদআহ এই অধ্যায় থেকে। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। ইবনে কুদামা আল-মাকদিসি রাহিমাহুল্লাহ انا بولسن ده فصل في الترغيب في السنه والتحذير من البدعه যে এই অধ্যায়টা হলো সুন্নতের প্রতি উৎসাহ দেয়া এবং বিদআত থেকে সতর্ক করা বিষয়ে। الترغيب في السنه والتحذير من البدعه সুন্নার প্রতি উৎসাহ যোগানো, উৎসাহ দেয়া এবং বিদআত থেকে সতর্ক বা সাবধান করা। সুন্না সুন্নত কাকে বলে? এই সুন্নত শব্দের এই আলোচনার শুরুতে আমাদের দু একটা বিষয় জানা দরকার। সুন্না এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে সুন্নত কাকে বলে, সুন্নতের পরিচয় কি। সুন্নত শব্দের শব্দিক অর্থ হলো তারিকা বা পথ। তো সেই পথ ভালো হতে পারে, মন্দ হতে পারে, এই পথ প্রশংসনীয় হতে পারে বা ঘৃণিত হতে পারে, উত্তম হতে পারে, নিকৃষ্ট হতে পারে, যে কোনো পথই হোক না কেন, শাব্দিক অর্থে সেটাকে সুন্না বলা হয়। আর এই অর্থেই কারণ আমরা শুধুমাত্র সুন্নত শব্দ পেলেই যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা যেন আমরা মনে না করি। কারণ অনেক সময় দেখা যায় যে সুন্নত শব্দটা তার শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে, যে শাব্দিক অর্থটা হচ্ছে পথ। সে পথ ভালো মন্দ যে কোনো পথকেই তরিকাকে সুন্না বলা হয়। যেমন এই অর্থ কোরআনে কারিমে এই শাব্দিক অর্থে এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের সূরাতুল আনফালে ইরশাদ করেছেন, কুল লিল্লাযীনা কাফারু ইনতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ ওয়া ইন ইয়াউদু ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন। আপনি কাফেরদেরকে বলেন তারা যদি বিরত থেকে বিরত হয়ে যায় তাহলে ইউগফার লাহুম মা ক্বাদ সালাফ, যা পূর্ববর্তীতে তারা যা করছে সেগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি তারা তাদের ওই সীমা লঙ্ঘনে তারা ফিরে আসে তাহলে পূর্ববর্তীদের ক্ষেত্রে যে পথ অনুসরণ করা হয়েছে ফকদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, আগেকার পথ যেটা, এটা এটা কি হয়েছে, এটা অতীত হয়েছে, যেটা তাদের পরিণতি সে পথেই হবে। সুন্নাতুল আউয়ালিন ফাকাদ মাদাত সুন্নাতুল আউয়ালিন, পূর্ববর্তীদের যে পরিণতির পর তাদের যে কি অবস্থা হয়েছে সেটা এখানে সুন্নাতুল আউয়ালিন বলতে এই আগেকার পূর্ববর্তীদের যে পথ ওই পথের কথা বলা হয়েছে। তো এখানে সুন্না শব্দটা আসলে শুধুমাত্র এই তারিকা, সুন্না শব্দটা তরিকার অর্থে ব্যবহৃত হয়েছে। এমনি ভাবে সূরাতুল ইসরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুন্নাতাম মান কাদ আরসালনা ক্বাবলাকা মিন রুসুলিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিনা তাহউইলা। এখানে সুন্না শব্দটা সুন্নাতাম মান কাদ আরসালনা ক্বাবলাকা মিন রুসুলিনা, আপনার আগে আমি যে সকল রাসূলদেরকে পাঠিয়েছি তাদের যে সুন্না, মানে তাদের যে পথ পূর্বেকার নবীদের অনুসৃত পথ, বলেন তাজিদ আলী সুন্নতিনা তাহমিলা, আমার সুন্নতের আমার নিয়মের বা আমার পথের কোনো পরিবর্তন আপনি পাবেন না। তারপরে এই অর্থে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সুন্নাতুল্লাহি আল্লাতী কদ খালাত মিন ক্বাবল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ যেটা ইতিমধ্যে গত হয়েছে। ওলান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহর কোনো পরিবর্তন পাবেন না। এখানে সুন্নাহ মূলত ওই মানে পথ তরিকা শব্দের অর্থেই তরিকা অর্থেই ব্যবহৃত হয়েছে। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে আমরা দেখি, হাদিসের মধ্যে আমরা দেখি যে সুন্নাহ শব্দ ব্যবহৃত হয়েছে তরিকা অর্থে, মানে পথ পথে পথ অর্থে ব্যবহৃত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুজন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, لَتَتَّبِعَنَّ سُنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا بِكَ رَبٌّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ فَمَنْ তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে, শিবরাম বিশিবরিন একদম পদে পদে, জিরাআন বিজিরাআইন বিগত বিগত তোমরা তাদের অনুসরণ করবে, তারা যদি গুইসাপের গর্তে দিকে চলে তাহলে তোমরা ওইদিকে চলবে। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা বললাম যে হে আল্লাহর রাসূল, এই মানকানা কাবলাকুম বা আমাদের পূর্ববর্তী যারা, এদের বলতে কাদের বোঝানো হয়েছে? ইহুদি এবং নাসারাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের নাতে কাদের, তাদেরকে বোঝানো হয়েছে। তো এখানেও সুনান শব্দের বহু বচন, তাদের অনুসৃত পথ গুলো, এখানেও সুনান শব্দটা তারিখার অর্থে শাব্দিক অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সুন্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দাহ ওয়া লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ ওয়া মান সুন্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়া কানা আলাইহি ওয়াজরুহা ওয়া ওয়াজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। যে ইসলামের মধ্যে, মান সুন্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা, এ ইসলামের মধ্যে ভালো কোনো পথ চালু করবে, তাহলে এর উজরত সে পাবে, এবং যারা এর উপরে আমল করবে, তারপরে যারা আসবে এবং যারা এর উপরে আমল করবে তাদের উজরত থেকেও সে একটা অংশ পাবে। অথচ তাদের যারা আমল করবে তাদের উজরত থেকে কোনো কিছু কমানো হবে না। এমনি ভাবে যে ইসলামের মধ্যে কোনো মন্দ পথ তৈরি করবে, জারি করবে, তো এটার তার তার প্রতি পরিণতি বা তার কুফলটা সে ভোগ করবে, এবং যারা এই মন্দ পথের অনুসরণ করবে বা এই মন্দ আবিষ্কৃত কাজটা করবে তাদেরও যে আমলের কুফল সে পাবে। অথচ তাদের যে মিন গায়রি আইনিন কুসা মিন আউজারিহিম শাইআ, তাদের পাপ থেকে কিন্তু মোটেও কমবে না। তো এই হাদিস গুলোতে সুন্নাহ শব্দটা তরিকা শব্দে অর্থে ব্যবহৃত হয়েছে। তো এইগুলো থেকে আমরা জানলাম যে সুন্নাহ শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ হলো আত-তরিকা, পথ। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, সুন্নাহ হাসানা হতে পারে, সুন্নাহ ও মান সুন্নাহ ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যা, সুন্নাহ সাইয়্যা হতে পারে, পথ ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু এটা হলো শাব্দিক অর্থ। এখন এই সুন্নাহ শব্দটা দীনে ইসলামের মধ্যে বহুল ব্যবহৃত একটা শব্দ, সুন্নাহ শব্দটা দীনে ইসলামের মধ্যে বহুল ব্যবহৃত একটা শব্দ। উসুলিয়্যিনরা এটা যেভাবে ব্যবহার করেন, মুহাদ্দিসিনরাও এই শব্দটা ব্যবহার করছেন, ফুকাহায়ে কেরাম তারাও ব্যবহার করছেন, তারপরে উলামা উল আকীদা যারা তারাও এই শব্দটা ব্যবহার করছেন। তো দীনে ইসলামের মধ্যে এই সুন্নাহ শব্দটি বহুল ব্যবহৃত। এখানে এই ধরেন উসুলিয়ুন, মুহাদ্দিসুন, ফুকাহা, এদের প্রত্যেকের নিজস্ব পরিভাষায় সুন্নাহ শব্দটা একটু ভিন্ন অর্থ রাখে। মানে উসুলিয়ুনরা সুন্না বলতে যা বুঝান এক্স্যাক্টলি ফোকাহা এ কেরাম কিংবা মুহাদ্দিসিন এ কেরাম সুন্না বলতে ওইটা বুঝেন না। আবার মুহাদ্দিসিনরা সুন্না বলতে যে বিষয়টাকে বুঝান এক্স্যাক্টলি ওই বিষয়টা কিন্তু ফোকাহা এ কেরাম বা উসুলিয়ুনরা বুঝেন না। এর মধ্যে একটু পার্থক্য আছে, খুব বেশি পার্থক্য যদিও নেই কিন্তু একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা অবশ্যই আমাদের জানা থাকা দরকার, কারণ যখন আমরা ফিকহের কিতাবের মধ্যে সুন্না শব্দটা পাই ওই সুন্নাটা কিন্তু হুবহু হাদিসের মধ্যে বা মুহাদ্দিসিন কেরাম যখন সুন্না শব্দ ব্যবহার করেন তখন ফুকাহা কেরাম যে সুন্না ব্যবহার করেন এই দুইটা কিন্তু এক না। আমরা দুইটাকে যদি এক মনে করি তাহলে এখানে আমাদের জন্য কিছু কমপ্লিকেশন তৈরি হয়ে যেতে পারে। আবার দেখা যায় যে উসুলিয়ুনরা তারা যেটাকে সুন্না বলেন ঠিক এইটাকে যদি আমরা যখন এই এই সুন্নাটাকে আমরা সর্বক্ষেত্রে কি করতে পারবো না, এখানে উসুলিয়ুনদের সুন্না বলতে তাদের পরিভাষায় যেটাকে ওনারা সুন্না বলেন ফুকাহা কেরামদের পরিভাষায় একটু ভিন্ন, মুহাদ্দিসিন কেরামের পরিভাষায় এটা একটু ভিন্ন। মুহাদ্দিসিন কেরামের যারা সুন্নার ডেফিনেশন দিচ্ছেন তাদের পরিভাষায় বা আবিদানি করতে মুহাদ্দিসিন কেরাম বলেন যে সুন্না হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ, তার অনুমোদন এবং তার এই যে আকার আকৃতি এবং তার চারিত্রিক গুণাবলী, তাছাড়া যত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন এটা হয়তো তার নবুয়ত প্রাপ্তির আগে হোক কিংবা পরে হোক, এই সবগুলোই হলো কি সুন্নাহ। মুহাদ্দিসিন কেরাম মুহাদ্দিসিন কেরামের তারা তারা যে সুন্নার যে তাদের আবিধানিক করতে সুন্না কাকে বলে সুন্নার ডেফিনিশন তারা দিচ্ছেন এইভাবে যে সুন্না হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন, তার গঠন আকৃতির বিবরণ, তার চারিত্রিক গুণাবলী এবং আরো যত বিষয় তিনি সংবাদ দিয়েছেন সেটা সেই সংবাদগুলো নবুয়তের প্রাপ্তির আগে হোক কিংবা নবুয়ত প্রাপ্তির পরে হোক, নবুয়ত প্রাপ্তির আগে এবং পরে যত খবর উনি দিয়েছেন এই সবগুলোই হচ্ছে সুন্নার অন্তর্ভুক্ত বিষয়, আবিদানি করতে সবগুলোকেই সুন্না বলে। এটা হলো মুহাদ্দিসিন কেরামের বেশিরভাগ অধিক মানে অধিক সংখ্যক মুহাদ্দিসিন কেরাম সুন্নার আবিদানি করতে এটাই বলছেন। এখন এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখা দরকার যে আমরা যদি মুহাদ্দিসিন কিরামের তারা সুন্নতের এই যে ডেফিনেশন দিলেন এই ডেফিনেশন অনুযায়ী দেখা যায় যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন এবং তার সিফাতে খালকিয়া খুলুকিয়া শারীরিক গঠন আকৃতির বিবরণ চারিত্রিক বিবরণ এবং আরো যত বিষয় সংবাদ তিনি দিচ্ছেন সেগুলো নবুয়তের আগে দিয়ে থাকুন বা পরে, এই সব নবুয়তের আগের বিষয়ে সংবাদ হোক বা পরের বিষয়ে সবগুলোই হচ্ছে সুন্নাহ। কিন্তু সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে সুন্নার এই ডেফিনেশনের মধ্যে কেবল হাদিসে মারফুয়া যেটা বা আসুন্নাল মারফুয়া যেটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেটার সনদ পৌঁছায় ওইগুলাই কেবল সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত হয়। এর বাইরে যেমন যেমন হাদিসে মাওকুফাত বা হাদিসে মাকতুয় যেগুলা এগুলা সুন্নার এই ডেফিনেশনের অন্তর্ভুক্ত হয় না। কেন? এখানে বলা হলো যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক দৈহিক গুণাবলী চারিত্রিক গুণাবলী এবং যে খবরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, সুতরাং কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে বিবরণগুলো রয়েছে ওইগুলাই সুন্নার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সংবাদ এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ অনুমোদন এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই হয়েছে। সুতরাং এই সবগুলা বিষয় যদি আমরা দেখি তাহলে সেটা সরাসরি এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়েছে। তো হাদিসে মারফু হইল ওইটি যেটার সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়, যে কথাগুলো বা যে কাজগুলোর সংবাদ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যায়ক্রমে ধারাবাহিক সনদে আমরা পেয়েছি, ওইটি কিংবা যে কাজ বা যে কথার সম্পর্ক সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয় সেটাই হচ্ছে কি মারফু, হাদিসে মারফু। যেমন যখন বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু করছেন, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বিবরণ। তো এই সবগুলোই সরাসরি এগুলার সম্পর্ক করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো যে কথা কাজ অনুমোদন বা বিবরণের সম্পর্ক হবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেগুলোই হচ্ছে কি মারফু, মারফু অর্থাৎ মারফু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বিবরণ হাদিসের আবিধানিক অর্থে এগুলোকে যারা সুন্না বলেন বা সুন্নতের আবিধানিক অর্থ এটা যারা করেন, যে সকল হাদিসে নেকেরাম এবং তারা হচ্ছেন অধিক সংখ্যকই, তাদের এই দেয়া এই ডেফিনেশন অনুযায়ী বোঝা যায় যে কেবলমাত্র সুন্নতে মারফুআ অথবা হাদিসে মারফুআ হলো কি সুন্না, যেগুলো মওকুফ অথবা মকতু, যে বিষয়গুলা সাহাবায়ে কেরাম পর্যন্ত গিয়া পৌঁছেছে, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিংবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিংবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই পর্যন্ত যেটা গিয়ে আটকে যাবে এগুলা সুন্নাতের অন্তর্ভুক্ত না। এটা বোঝা যায় যে যদি আমরা সুন্নতের আবিধানিক এই অর্থটাকে গ্রহণ করি, তো মুহাদ্দিসিনে কিরামের বেশি সংখ্যক তারা সুন্নতের সুন্নত বলতে এই বিষয়টাকে বুঝিয়েছেন যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত কথা কাজ, তার অনুমোদন এবং তার দৈহিক চারিত্রিক গুণাবলীর বিবরণ এবং নবুয়তের আগে বা পরে যত বিষয়ের খবর তিনি দিয়েছেন সেসবগুলো হচ্ছে সুন্না। তারা এই যে সুন্নতের এই আবিধানিক অর্থটা গ্রহণ করলেন, এই করাটার পিছনে দলিল কি বা কি কারণে এটা তারা গ্রহণ করলেন, তাদের দলিল হলো যে হুজ্জাতুল বিদার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাক্তু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তুদিল্লু আবাদা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি। যে হে মানব সমাজ, আমি তোমাদের কাছে রেখে গেলাম, ছেড়ে গেলাম তোমাদের মধ্যে এমন বিষয় যে যদি তোমরা এই বিষয়গুলোকে আঁকড়ে ধরো তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, সেটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তো এটা হচ্ছে তাদের দলিল। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নি ক্বাদ তারাকতু ফীকুম, আমি রেখে গেলাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে বিষয়গুলো ওইটাকে কি বলছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি, ওইটাকে বলা হয়েছে এটাই সুন্নাহ, ওইটাই সুন্নাহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন এই হাদিসে বা এই খুতবার মধ্যে। হুজ্জাতুল বিদার বিদায় হাজার ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে মানব সমাজ, আমি তোমাদের মধ্যে দুটো বিষয় রেখে গেলাম, যদি তোমরা দুটো বিষয়কে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। তো ওয়াসুন্নাতি, মুহাদ্দিসিনে কেরামের এখানে দলিল হলো ওয়াসুন্নাতি, যে আমার সুন্নাহ। আমার সুন্নাহ বলতে বোঝা যায় যে যেটা মারফু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফাইলিন আও তাকরিরিন আও ওয়াসফিন খালকিয়িন আও খুলুকিয়িন, আমার সুন্নাহ সুতরাং সুন্নাহ বলতে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝায়, এটা এটা হচ্ছে তাদের দলিল। আর এই অর্থে মুহাদ্দিসিনে কিরাম অনেকেই তাদের কিতাবগুলোকে যেমন সুনান নামে আখ্যায়িত করেছেন, যেমন সুনান আবু ঈসা তিরমিজি, সুনান আবি দাউদ, সুনান ইবনু মাজা, এই সব এইগুলাকে এই অর্থেই তারা সুনান নামে নামকরণ করেছেন। আর মুহাদ্দিসিনে কিরামের আরেক দল তারা বলছেন যে সুন্নতের আবিদানই করতে হলো বা আবিদানই করতে সুন্নত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, তার দৈহিক কিংবা চারিত্রিক গুণাবলীর বিবরণ, আর তিনি যেসব বিষয়ে খবর দিয়েছেন নবুয়তের আগের কিংবা পরের বিষয়ে, এই সবগুলা যেমন সুন্নত। وكذلك اقوال الصحابه وافعالهم امني باب الصحابه الكرام কথা এবং কাজগুলো হলো কাজগুলোকে সুন্নাত বলা হয়, এটা হলো মুহাদ্দিসিন কিরামের আরেক দলের অভিমত যে সুন্নার মধ্যে সাহাবায়ে কিরামের কথা এবং কাজ অন্তর্ভুক্ত। যখন আমরা সুন্না বলবো মুহাদ্দিসিনদের পরিভাষায় একদলের কি হলো যে সুন্না বলতে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কে বুঝাবে, আর আরো কিছু সংখ্যক মুহাদ্দিসিন কিরামের অভিমত হলো যে সুন্নাহ বলতে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কে বুঝায় এমনি ভাবে সাহাবায়ে কিরামের সুন্নাহ কে বুঝাবে। এই কথা যারা বললেন তাদের দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিস তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজা, মুসনাদে আহমদ, এই সবগুলাতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমরা আমার সুন্নাকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাকে তোমরা আঁকড়ে ধরো, আদু আলাইহা বিন নওয়াজিজ, মারিদাত দিয়ে কাঁপড়ে ধরো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন সুন ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খুলাফায়ে রাশিদার সুন্নাহটাও এটাও কিন্তু এটাও সুন্নাহ। সুতরাং মুহাদ্দিসিনে কেরামের দুই দলের দুই কথার পক্ষেই দলিল আছে। মুহাদ্দিসিনে কেরামের আরেক দলের অভিমত হলো যে সুন্নাহ বলতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন শুধু এগুলোই না, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝায় এমনি ভাবে সাহাবায়ে কেরামের সুন্নাহকেও বোঝায়, তেমনি তাবেঈনদের কাজগুলোকেও সুন্নাহ বলা হয়, তাবেঈনদের কথাগুলোকেও সুন্নাহ বলা হয়। তাহলে বোঝা গেল যে মুহাদ্দিসিনের পরিভাষায় সুন্নাহ সুন্নাহ কাকে বলে এই বিষয়ে তাদের মধ্যে তিনটা অভিমত। এক দলের অভিমত হলো যে কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেই সুন্নাহ বলতে হবে, তার কথা, কাজ, অনুমোদন এবং তার দেয়া সংবাদ, তার চারিত্রিক, তার শারীরিক গঠন প্রকৃতির বিবরণ, এই এই সবগুলা এবং নবুয়তের আগের বা পরের যে সমস্ত সংবাদ, এই এই সবগুলো কি, এগুলোই হলো কেবল সুন্নাহ। মুহাদ্দিসিনে কিরামের আরেক দলের অভিমত হলো যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে যেভাবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝায় তেমনি ভাবে সাহাবায়ে কেরামের কথা, কাজ, কাজ সুন্নাহর অন্তর্ভুক্ত, ওইগুলোকে সুন্নাহ বলা হবে হয়। আর মুহাদ্দিসিনে কেরামের আরেক দলের অভিমত হলো যে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ বলতে যেভাবে রাসূলের সুন্নাহকে বোঝায় তেমনি সাহাবায়ে কেরামের সুন্নাহকেও বোঝায়, তেমনি তাবেঈনদের কথা ও কাজকে সুন্নাহ বলতে তাবেঈনদের কথা কাজকেও বোঝায়। এখন এই কথা যারা বললেন যেমন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি এই তৃতীয় অভিমতের পক্ষে যে তাবেঈনদের কথা কাজ এটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। ওনাদের দলিল হলো বা তাদের দাবির সপক্ষে তাদের তারা বলতে চান যেহেতু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন ওয়াহির নজুলে ওয়াহির প্রত্যক্ষ সাক্ষী তারা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা উঠা বসা করছেন, রসুল থেকে দিন শিখছেন। ঠিক এমনি ভাবে তাবেঈন যারা, তারাও তো যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যক্ষ ভাবে দেখছেন, তার থেকে ইলম নিছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম নিছেন, যে সকল সাহাবায়ে কেরাম তাবেঈনরা তো তাদেরকে তাদের সাথে উঠা বসা করছেন, মেলামেশা করছেন, তাদের থেকে ইলম নিছেন, হ্যাঁ তাদেরকে দেখছেন। সুতরাং তাদের সুন্নাটাও এইটাও সুন্না হিসাবে গণ্য হবে। মূল কথা হলো তাদের বক্তব্য হলো যে যেহেতু সাহাবায়ে কেরামের সুন্নাটাও সুন্না, কেন বলি আমরা যে যেহেতু সাহাবায়ে কেরাম নুজুলে ওয়াহির বা ওয়াহি প্রবর্তনের ওয়াহির নাজিল হওয়ার বিষয়টাকে তারা প্রত্যক্ষ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করছেন, তারা ডিরেক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দীন সম্পর্কে শিক্ষা নিছেন, তো এই কারণে সাহাবায়ে কেরামের সুন্নাকেও আমরা সুন্না বলি। তো যারা প্রত্যক্ষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, সেই সাহাবায়ে কেরাম সেই সাহাবায়ে কেরামকে তাবেঈনরা দেখলেন, তাবেঈনে কেরাম তারা সেই সাহাবায়ে কেরামদেরকে দেখলেন যারা রাসূল থেকে সুন্না শিখছেন, কোরআন নাজিলের বিষয় প্রত্যক্ষ করছেন, হ্যাঁ তাবেঈনে কেরাম তাদেরকে দেখছেন, সুতরাং তাদের সুন্নাটাও সুন্না হবে। এই হলো যারা বলেন যে তাবেঈনদের কথা এবং কাজ ও সুন্নার অন্তর্ভুক্ত, তাদের মানে এটা দলিল না, এটা একটা তালিল বা একটা কারণ তারা বলেন। এই তিনটা অভিমত হলো মুহাদ্দিসিনে কেরামের সুন্নার আবিধানিক অর্থ সম্পর্কে। উসুলিয়ীনদের যারা শুধুমাত্র ওই যে প্রিন্সিপল নিয়ে কাজ করেন, সেই উসুলিয়ীনদের পরিভাষায় সুন্না হলো যে কোরআন ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ, তার অনুমোদন, যেগুলোকে يمكن ان تكون دليلا لحكم شرعي يمكن ان تكون دليلا لحكم شرعي رسول صلى الله عليه وسلم যে কথা, কাজ বা অনুমোদন যেগুলো একটা শরعي বিধানের দলিল হতে পারে, যে যেগুলো ওইগুলোই ওটাকে সেটাকে কি বলা হয়, সুন্নাহ। উসুলিয়ীনদের পরিভাষায় সুন্না বলা হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সব কথা, কাজ এবং অনুমোদনকে, যে কথা বা কাজ কিংবা অনুমোদন শরীয়তের কোন হুকমে, শরীয়তের কোন বিধানের পক্ষে দলিল হতে পারে। ওইটাকেই কেবল সুন্না বলা হবে। যেমন তাদের কথা হলো যে সালাত, ফজরের সালাত চার রাখাত, মাগরিবের সালাত তিন রাখাত ফর্জ, তো এই যে আদাদুর রাকাআত, উদাহরণস্বরূপ আমি বলছি যে আদাদুর রাকাআত, এই আদাদুর রাকাআতের এই যে বিধানটা যে আমরা মাগরিবের সালাত তিন রাখাত পড়বো, ফজরের সালাত দুই রাখাত পড়বো, এই এর পক্ষে এই যে বিধানটা, এই বিধান এই বিধানের পক্ষে দলিলটা কি, দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো ওই যে বিষয়টা এই বিধানের পক্ষে দলিল, ওইটাই হচ্ছে কি, সুন্নাহ। সুন্নাহ বলতে তারা এই সব বিষয়কেই বোঝান যে বিষয়গুলো কোন শরাই বিধানের প্রমাণ হয়ে থাকে, সেটাই হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে উসুলিয়ীনদের কথা, যারা মানে মূলনীতি বা প্রিন্সিপল নিয়ে কাজ করেন। তো তাদের এই যে উসুলিয়ীনরা সুন্নার এই যে ডেফিনেশন দিয়ে থাকেন, এতে করে যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস বা একান্ত তার নিজস্ব যে বিষয়গুলো, যদি আমরা সুন্নার এই অর্থ গ্রহণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত নিজস্ব বিষয় যেগুলো, এইগুলো কিন্তু সুন্নার অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চারিত্রিক দৈহিক গঠন প্রকৃতির বিবরণ, তার এই যে চারিত্রিক গুণাবলী, শারীরিক গঠন প্রকৃতির বিবরণ সম্বলিত যে কথাবার্তাগুলো, এইগুলা সুন্নার অন্তর্ভুক্ত বলে গণ্য হবে না, কারণ ওইগুলা দ্বারা কোনো হুকমে শরাই, কোনো হুকমে শরাই, এগুলা কোনো হুকমে শরাইর দলিল হতে দলিল নয়। তো সেই হিসাবে উসুলিয়ুনদের দেয়া সুন্নার ডেফিনেশন অনুযায়ী যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস বিশেষভাবে তার একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো, সেগুলো সুন্নার অন্তর্ভুক্ত বলে গণ্য হয় না। এর জন্যই দেখা যায় যে উসুলিয়ুনরা এইসব বিষয় নিয়ে তারা খুব একটা কথাবার্তা বলেন না, যে বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত নিজস্ব, কারণ তারা কেবলমাত্র ওই বিষয়গুলোকেই দেখেন যে বিষয়গুলা কোনো শরীয়ত বিধানের দলিল হয়ে থাকে, ওইগুলো নিয়ে তারা কাজ করেন এবং ওইগুলো নিয়ে কথাবার্তা বলেন। তো উসুলিয়ুনদের দেয়া সুন্নতের ডেফিনেশন এই একটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব কথা, কাজ, অনুমোদন কোনো শরীয়ত বিধানের দলিল হতে পারে, ওইগুলোই হচ্ছে সুন্না তাদের তাদের পরিভাষায়। এবার রইল যে ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্না কাকে বলে। ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্না বলা হয় যে ফরজ নয় এবং ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব ব্যতীত অন্য যে বিষয়, ফরজ ওয়াজিব ছাড়া যে বিষয়গুলো, ওই বিষয়গুলোকে ফুকাহায়ে কেরামদের পরিভাষায় সুন্না বলা হয়। এই বিষয়টা বোঝার আগে আরেকটা বিষয় আমরা বুঝি, যেমন আহকামে শরাইয়া শরীয়তের বিধানগুলো মূলত পাঁচ প্রকারে বিভক্ত, শরীয়তের সব বিধানগুলো পাঁচ প্রকার। পাঁচ প্রকারকে আমরা বলতে পারি এইভাবে যে ফার্জ কিছু হলো, একটা হলো ওয়াজিব, তারপরে হলো হারাম, মাকরুহ, তারপর হলো মুস্তাহাব, মুবাহ। ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ, মুবাহ, এই হচ্ছে শরীয়তের আহকামে শরাইয়া, শরীয়তের যে বিধানগুলো, এই পাঁচ প্রকারের যে কোনো এক প্রকারের হবে, এর বাইরে না। হয়তো এটা ওয়াজিব হবে, অবশ্য কি হবে, অথবা এটা মুস্তাহাব হবে, অথবা এটা হারাম হবে, নিষিদ্ধ হবে, অথবা অপছন্দনীয় হবে, মাকরুহ হবে, অথবা মুবাহ হবে। যে বিষয়গুলা শরীয়তের যে বিষয়গুলা অবশ্য পালনীয়, সেগুলা হচ্ছে ওয়াজিব, যে বিষয়গুলো অবশ্যই বর্জনীয় সেগুলো হচ্ছে হারাম, যে বিষয়গুলো করণীয়, যে বিষয়গুলো পালনের কিংবা বর্জনের বিষয়ে কোনো কথা আসেনি, সেগুলো হচ্ছে মুবাহ, আর যে বিষয়গুলো করার উপরে সওয়াব আছে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, এই সব বিষয়গুলো হচ্ছে মুস্তাহাব, আর যেগুলোকে অপছন্দ করেন সেগুলো হচ্ছে মাকরুহ। তো আহকামে শরাইয়া মূলত এই পাঁচ প্রকারের, ওয়াজিব, মুস্তাহাব, হারাম, মাকরুহ, মুবাহ। মুস্তাহাব যেগুলা পছন্দ করেন, আসলে সুন্নাগুলা কিন্তু যত সব সুন্না, সুন্না বলেন, মুস্তাহাব বলেন, মুস্তাহাব বলতে সুন্না বুঝায়, সুন্না বলতে মুস্তাহাব বুঝায়, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, এটা কিন্তু ওই ক্যাটাগরির মধ্যেই। তো ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্না হলো যে ফরজ এবং ওয়াজিব নয়, অর্থাৎ পালনীয় যে বিষয়গুলো। প্রথম কথা হলো, আমরা এইভাবে আহকামে শরাইয়া গুলোকে আমরা আরেক ভাগে ভাগ করতে পারি, এটা আমাদের বোঝার সুবিধার্থে। সেটা হচ্ছে যে কিছু হচ্ছে পালনীয় এবং কিছু হচ্ছে বর্জনীয়। পালনীয়ের মধ্যে ওয়াজিব, মুস্তাহাব, এই দুইটা পালনীয়ের মধ্যে, পালনীয়ের পর্যায়ভুক্ত। আর যেগুলো অবশ্যই বর্জনীয় সেটার মধ্যে দুইটা দুইটা বিষয়, একটা হচ্ছে হারাম, একটা হচ্ছে মাকরু। আর আরেকটা বিষয় হলো যেটা হলো যে যেটা পালন করা কিংবা বর্জন করার বিষয়ে কোনো কথা আসেনি নিউটন, ওটা হচ্ছে কি মুবাহ। তো পালনীয় বিষয়ের মধ্যে একটা হচ্ছে ওয়াজিব এবং একটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাবের মধ্যে মুস্তাহাব বলতেই আমরা সুন্নাহ বুঝি, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো তিনি করেছেন বা করতে বলেছেন কিংবা যেগুলার অনুমোদন তিনি দিয়েছেন, যেগুলার খবর তিনি দিয়েছেন, এই বিষয়গুলোই হচ্ছে কি সুন্নাহ অথবা মুস্তাহাব। তো ফুকাহাদের পরিভাষায় সুন্নাহ বলা হয় যেটা ফরজ কিংবা ওয়াজিব নয়। ফরজ এবং ওয়াজিব যেগুলো আবশ্যকীয় পালনীয়, যে পালনীয় বিষয়গুলোর মধ্যে আবার এখানে পরিভাষাগত কি আছে যে কেউ কেউ এটাকে কি করছেন ফরজ, পালনীয় বিষয়গুলোর মধ্যে ওয়াজিবটাকে ওয়াজিবের মধ্যে কেউ বলছেন যে ওয়াজিবটি হচ্ছে ফরজ এবং ওয়াজিব একই বিষয়, আবার কেউ কেউ ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য নির্ণয় করছেন, পার্থক্য যে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আলা কুল্লি হাল, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাহ হোক, এই বিষয়গুলো হচ্ছে পালনীয়। ফরজ ওয়াজিব বিষয়গুলো অবশ্য পালনীয়, সুন্নাটা হচ্ছে পালনীয়, হারামটা হচ্ছে অবশ্যই বর্জনীয়, মাকরুহটা হচ্ছে বর্জনীয়, পার্থক্য শুধু এইটুকু। তো ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নাহ হলো যেটা ফরজ বা ওয়াজিব নয় এমন সব বিষয়গুলো যেগুলো পালনীয় সেগুলো হচ্ছে সুন্নাহ। দিনের যে বিষয়গুলো পালনীয় তবে ফরজ মানে আবশ্যকীয় বা অত্যাবশ্যকীয় নয়, এরূপ প্রত্যেকটা বিষয়কে সুন্নাহ বলা হয়। যেমন এর অসংখ্য উদাহরণ আছে, অজুর অজুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধোয়া, তারপরে তিনবার কুলি করা, নাকে পানি দেয়া, তারপরে ডান দিক থেকে শুরু করা, তারপরে যেমন ফরজের ফজরের সালাতের আগে দুই রাকাত পড়া, এমনি ভাবে মানে যত বিষয়গুলা সুন্নাহ। আমরা সুন্নাহ বলতে যেটা মানে ফেকার পরিভাষায় যত সব বিষয়কে সুন্নাত বলা হয় সেগুলাই হচ্ছে ফুকাহায়ে কেরামের পরিভাষায় সুন্নাহ, যেটা ফরজ বা ওয়াজিব নয় এমন সব বিষয় পালনীয় বিষয়গুলো হচ্ছে সুন্নাহ। আবার কখনো ফুকাহায়ে কেরাম সুন্নাহ বলতে ওই বিষয়গুলাকে তারা জেনারেলি ওই বিষয়গুলাকে বোঝান যে বিষয়গুলা বিদআতের অপোজিট, বিদআতের বিপরীত বিষয়গুলাকে সুন্নাহ বলে থাকেন। এটাও কিন্তু ফুকাহায়ে কেরামের পরিভাষা। ফুকাহায়ে কেরাম কখনো সুন্নাহ বলতে বেদাতের বিপরীত যে বিষয়গুলো আছে ওইটাকে বুঝান, এই 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 দৃষ্টিকোণ থেকে তারা বলে থাকেন অনেক সময়। যেমন তালাকে সুন্নাহ, তালাকে বিদআ, হ্যাঁ তালাকে বিদআ, তালাকে সুন্নি, সুন্নাহ অনুযায়ী যে তালাক দেয়া হয় সেটা তালাকে সুন্নি, আর যেটা বিদআতি তরিকায় কোনটায় তালাক দেওয়া হয় সেটাকে তারা তালাকে বিদআ বলে। এতে বুঝে যায় যে বিদআতের বিপরীত বিষয়টাকেই তারা সুন্নাত বলে। তো এখন এই যে ফুকাহায়ে কেরাম, উসুলিয়ুন, মুহাদ্দিসুনদের মধ্যে সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ, এই আবিধানিক অর্থের যে বিভিন্ন পার্থক্য আমরা যেটা দেখলাম, এই পার্থক্যের মূল কারণটা কি? মূল কারণ হলো আসলে একটাই, যে প্রত্যেকে এক এক দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে বা এক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করছেন। উলামায়ে হাদিস যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে তিনি আল ইমাম আল হাদি, পথ প্রদর্শক ইমাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সংবাদ দেন, যিনি আমাদের জন্য আদর্শ, এই দৃষ্টিভঙ্গিতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন মুহাদ্দিসিন কেরাম। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট যত বিষয় সবগুলোকেই তারা সুন্নার অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করেন। এটা হলো মুহাদ্দিসিনদের দৃষ্টিভঙ্গি। মুহাদ্দিসিনদের দৃষ্টিভঙ্গি তাদের তারা হলো যে তারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি এমন একজন পথ প্রদর্শক ইমাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে সকল বিষয়ে সংবাদ প্রদান করেন এবং তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং তার চারিত্রিক গুণাবলী, তার দৈহিক কাঠামো, তার শামাইল, তারপরে তার কথা, কাজ, অনুমোদন, এই সব কিছুই কি আমাদের জন্য সুন্নাহ। তারা ওই দৃষ্টিকোণ থেকে দেখেন যে এর দ্বারা কোনো হুকমে শরঈ প্রতিষ্ঠিত হোক কিংবা নাই হোক এটা কোনো বিষয় না, বিষয়টা হলো যে তিনি আমাদের জন্য কুদওয়া, তিনি আমাদের জন্য উসওয়া। এই দৃষ্টিকোণ থেকে মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, আর এই কারণেই তারা সব কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, তার সকল খবর বার্তা এই সবগুলোকে সুন্নাহর অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন। আর উসুলিয়ুনরা তারা দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিক, শরীয়ত প্রবর্তক, আল্লাহর পক্ষ থেকে তিনি একজন শরীয়ত প্রবর্তক, সুতরাং তার যে সমস্ত তিনি যে সমস্ত নিয়ম নীতিগুলো দেবেন যেগুলো দ্বারা মুস্তাহিদিনরা তারা মানুষের জীবন বিধান নির্ণয় করতে পারেন বা একটা জীবন বিধানের পথ দেখায়, তার যে সমস্ত কথা কাজগুলো কেবলমাত্র ওইগুলাই কি হবে, সুন্নাহ হবে। তারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন পথ প্রদর্শক কি হিসাবে, শরীয়ত প্রবর্তক হিসাবে, আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের প্রবর্তক হিসাবে তারা দেখেন। সুতরাং যে বিষয়গুলো শরীয়ত সংশ্লিষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো শরীয়ত সংশ্লিষ্ট তারা কেবল ওগুলোকে সুন্নাহ বলে মনে করে। আর ফুকাহা একরামের দৃষ্টিভঙ্গি হলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে বিষয়টা খোঁজেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ যা কিছু করছেন যা কিছু বলছেন সব কিছুই কোনো একটা শরীয়তের বিষয়ে এটা প্রমাণ, শরীয়তের একটা বিধানের বিষয়ে এগুলো একটা প্রমাণ। তারা ওই দৃষ্টিকোণ থেকে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এগুলা দ্বারা শরীয়তের যে কোনো একটা হুকুম প্রমাণিত হয়েছে, তো তারা প্রমাণ খুঁজেন, হুকমে শরীয়ত দলিল হিসাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ অনুমোদন এগুলাকে দেখেন। উসুলিয়ুনরা দেখেন মূলনীতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া যেসব মূলনীতি থেকে মুজতাহিদিনরা হুকমে শরীয়ত প্রতিষ্ঠিত করতে পারবেন, ওইটাই হচ্ছে সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে তারা দেখেন যে মুশরিক হিসাবে, শরীয়ত প্রবর্তক হিসাবে। আর মুহাদ্দিসিনে কেরাম দেখেন যে একজন ইমাম হিসাবে, হাদি হিসাবে, উসওয়া হিসাবে, কুদওয়া হিসাবে। সুতরাং এই যে দৃষ্টিভঙ্গির পার্থক্য, সেই পার্থক্য থেকেই সুন্নাহ শব্দের যে বিভিন্ন অর্থ দেয়া হয়েছে, মুহাদ্দিসিনদের পক্ষ থেকে একটা ডেফিনেশন, উসুলিয়ুনদের পক্ষ থেকে একটা ডেফিনেশন, আর ফুকাহায়ে কেরামদের পক্ষ থেকে একটা ডেফিনেশন। প্রকৃত অর্থে আসলে দেখা যায় যে এখানে এরপরে যেমন 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 আমরা দেখি যে একই শব্দ বিভিন্ন জনের কাছে, বিভিন্ন ধরনের লোকের কাছে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এমন অনেক শব্দ আছে যে শব্দগুলা সাধারণের কাছে একটা অর্থে ব্যবহৃত হয়, আবার হয়তো কোন বিষয়ের স্পেশালিস্টের কাছে এটা অন্য অর্থে ব্যবহৃত হয়। যেমন যেমন ধরেন আমরা পথ শব্দটাই কি করলাম, একজন পথিক যদি কাউকে জিজ্ঞেস করে যে ভাই আমি কি থেকে এই গুলশান থেকে বনানে যাব, রাস্তাটা কোন দিকে, তো এখানে তার রাস্তা বলতে যে রাস্তা কোন দিকে, রাস্তা বলতে সে ওই রাস্তাই, পথই, পথ বলতে ওই রাস্তাকেই বুঝাইছে যে কোন দিকে সে যাবে, ওই পথটা, ওই রাস্তাটা। আবার দেখা যায় যে মুতাসাউফিনদের পরিভাষায় আমাকে পথ দেখান, এই পথ দেখান বলতে তাদের পরিভাষা তাদের রুহানি পথ, যে যেটাকে তাদের তাদের পরিভাষায় তারা বলে যে এটা মারিফতি পথ, এটা এটা আপনারা সবাই বুঝবে না, এইটা হইলো আর একটা পথ, তো ওইটাকে তারা পথ বলে। একজন পথিকে বললো যে আমাকে পথটা দেখান, বনানির পথটা, আর একজন মুতাসাউফ তার শেখকে বলল যে আমাকে পথ দেখান, মানে আমাকে মারিফত লাইনের পথ দেখান। আবার দেখা যায় যে একজন মুমিন, একজন মুসলিম একজন সুন্নার অনুসারী, প্রকৃত সাহি সুন্নার অনুসারী একজন লোক যখন বলে যে আমাকে পথ দেখান, তখন এটা বুঝায় সিরাতে মুস্তাকিমের পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফে সালেহিনের অনুসৃত পদ্ধতিকে বুঝায়। হ্যাঁ, আবার একজন টেকনোলজিস্ট যদি বলে যে আমাকে আমাকে একটা পথ দেখান, আমাকে একটা ওয়ে দেখান, তাহলে সেই তার টেকনোলজিক্যাল কোনো ওয়ে হবে যে কিভাবে কোন পদ্ধতিতে মেথড মেথডে সে হয়তো তার এই সমস্যাটা ওভারকাম করতে পারে, ওই বিষয়ে মানে একটা পদ্ধতির কথা বলতে চাইছে। এটাও কিন্তু সেও বলতেছে যে আমাকে একটা পথ দেখান। এই একই শব্দ পথ দেখা গেল যে দৃষ্টিভঙ্গির তারতম্যের কারণে বিভিন্ন জন বিভিন্ন অর্থে এটাকে ব্যবহার করছে, কিন্তু এর অর্থ এইটুকু না যে পথের যে এই যে অর্থগুলা, এই অর্থগুলা একজন আরেকজনের অর্থকে জেনাই করছে। কারণ যে পথিকটা পথের কথা জিজ্ঞেস করছে যে আমাকে বনানীর পথ দেখান, সেখানে পথ বলতে সে রাস্তা বুঝিয়েছে, কিন্তু ওই পথিকটাকেই যদি আবার জিজ্ঞেস করেন যে উনি যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়ে থাকেন, ওনাকে উনি যখন বলবে, হ্যাঁ যখন কোন ওলামায়ে দ্বীনের কাছে এসে যে আমাকে পথ দেখান, তখন তিনি ঠিকই ওইটা এই পথ বলতে বুঝাইতে চাইছেন যে আমাকে সুন্নাহর পথ দেখান, আমাকে সালাফে সালেহিনের অনুসৃত পথ দেখান, এটাই বুঝাবেন। কিন্তু নিজের অবস্থানে থেকে যখন উনি বলবেন, তখন তার কাছে পথের একটা ভিন্ন অর্থ। যেমন ওভার, আমরা দেখি একটা শব্দ ওভার, এই ওভার শব্দটা যখন কোনো কিছু অতিরিক্ত হয়ে যায় তখন আমরা বলি এটা ওভার। আবার ক্রিকেটের মাঠে চলে যান, ওইখানে গিয়ে আপনি এই কিছু অতিরিক্ত বুঝাবেন, ওভার মানে তাদের একটা নির্ধারিত কি আছে যে ব্যাটিং এর কি বোলিং এর একটা কি আছে যে এটা শেষ হয়েছে মানে ওভার, এই এক ওভার, 10 ওভার বা 20 ওভার, তো প্রত্যেকের তার নিজস্ব একটা পরিভাষা আছে। আবার ওই ক্রিকেটারটাই যখন তার মাঠ থেকে চলে আসবে অন্য কাজে লাগবে, হ্যাঁ যেমন হয়তো ডাইনিং টেবিলে এসে যখন সে একদম প্যাট করে বোলার কাছে নিয়ে আসছে খেতে খেতে, তখন হয়তো বলবে যে সে ওভার, এই ওভার কিন্তু ওই ক্রিকেটের মাঠের ওভার না। হ্যাঁ, তো এইটা হলো জাস্ট আবিধানিক অর্থ বা নিজস্ব দৃষ্টিকোণ থেকে, নিজের দৃষ্টিকোণের তারতম্যের কারণে এই যে পরিভাষাগত ডিফারেন্স, আর কিছু না। এই হলো আসলে সুন্নাহ সম্পর্কে মোটামুটি এই বিষয়গুলো, ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন। আর এর সাথে আরেকটা বিষয় হয়তো পরবর্তীতে কোনো আলোচনায় হয়তো আমি ভুলে যেতে পারি, এই কারণে যে কোরআনে কারীমের সাথে, কোরআনে কারীমের সাথে যে সুন্নাহর সম্পর্কটা, কোরআনে কারীমের সাথে সুন্নাহর সম্পর্ক এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা কিতাবুল্লাহর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে বিষয়কে আমরা আঁকড়ে ধরার জন্য আদিষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন যে তোমরা এটাকে শক্ত করে আঁকড়ে ধরো, সেটা হচ্ছে একটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব কোরআন কারীম, আর দ্বিতীয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই যে সুন্নতের সম্পর্ক, কোরআনে কারিমের সাথে এই সুন্নতের সম্পর্কটা ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওলামায়ে কেরাম এই সম্পর্কটাকে কয়েক ভাগে ভাগ করছেন, যেমন তারা বলছেন যে কোরআনের সাথে একটা সম্পর্ক হলো যে সুন্না এটা কোরআনের মুওয়াফিক হবে, কোরআনের মানে কোরআন যে যে নির্দেশ দিছে সুন্নাটাও ওই নির্দেশ দিছে। যেমন কোরআনে কারীমে সালাতের কথা বলা হয়েছে, আকিমুস সালাত তারাফাই লাইল তারাফাই নাহার ওয়া যুলফা মিনাল লাইল, আকিমুস সালাত তারাফাই নাহার ওয়া যুলফা মিনাল লাইল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে তার উম্মতকে সালাতের নির্দেশ দিয়েছেন তার হাদিসের মধ্যে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তো এই দেখতে দেখা যায় যে এই সুন্নাহ, এই সুন্নাহটা হলো الموافقة للقرآن الكريم. দ্বিতীয় হলো যে কোরআনে করিমের সাথে সুন্নাহ সম্পর্ক, যে কোরআন হবে সুন্নাহ হবে কোরআনের জন্য মুবাইন, কোরআনে করিমের মধ্যে যে বিষয়গুলো মুজমাল ওইগুলোকে সুন্নাহ পরিষ্কার করে দেবে, স্পষ্ট করে দেবে, ওগুলোর ব্যাখ্যা বর্ণনা দেবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যদি দেখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা তার সুন্নাহ দ্বারা কোরআনে করিমের মুজমাল আহকাম গুলোকে সুস্পষ্ট করে দিয়েছেন, এবং কোরআনে করিমের ব্যাখ্যাই হচ্ছে সুন্নাহ। এই কথাটাই কোরআনে করিম আল্লাহ সুবহানাহু দ্বারা বলছেন, ওয়াআনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে আপনি সুস্পষ্ট ভাবে বলে দেবেন মা নুজ্জিলা ইলাইহিম, তাদের প্রতি যা নাযিল করা হয়েছে সেটা। তো সুন্নাহ সুন্নার কোরআনের সাথে সুন্নার আরেকটা সম্পর্ক হলো যে সুন্নাহ মুবাইনাতুন লিল কোরআনুল কারীম, কোরআনে কারীমের জন্য এটা হবে বয়ান, ব্যাখ্যা বা সুস্পষ্টকারী। আর এটাই হচ্ছে আসলে মূলত সুন্নার মূল কাজ। এই যে বয়ানটা লিতুবাইনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, যে আপনি মানুষকে সুস্পষ্ট ভাবে বলে দিবেন যা তাদের প্রতি নাযিল করা হয়েছে, এই বলে দেয়া বা এই যে বয়ানটা, এই বয়ানটা কয়েক ধরনের হয়ে থাকে। যেমন কখনো এই বয়ানটা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে কোরআনে কারীমের হয়তো একটা সাধারণ ভাবে আম একটা বিষয় বলা হয়েছে, ওইটা ওই আম বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, কিংবা কোন জিনিস সাধারণ ভাবে বলা হয়েছে মুতলাকান আলাল ইতলাক, ওইটাকে একটু সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, মুকাইয়্যিদ করা হয়েছে। আবার কখনো এই বয়ান দিতে গিয়ে দেখা যায় যে সুন্নাটা কোরআনে করিমের মুজমাল বা সংক্ষিপ্ত কোনো বিষয়কে বিস্তারিত বিষয়ের বিস্তারিত বিবরণ দিছে। তো এই বয়ানটা আমরা প্রথম বিষয় পেলাম যে কোরআনে করিমের সাথে সুন্নার সম্পর্ক প্রথমত হবে যে কোরআন মুয়াফিকাহ, সুন্নাহ মুয়াফিকা লিল কোরআন, সুন্নাহ মুয়াফিকাহ লিল কোরআন করিম, যে কোরআনে করিমের মধ্যে যে নির্দেশগুলো আসছে সুন্নার মধ্যে ওই নির্দেশগুলাই আবার রিপিট করা হয়েছে, বলা হয়েছে। সুতরাং কোরআনের নির্দেশের সাথে সুন্নার নির্দেশটা মুয়াফিক। তৃতীয় হলো সুন্নার সাথে কোরআনের কোরআনের সাথে সুন্নার সম্পর্ক হবে, যে সুন্নাটা হবে মুবাইনা লিল কোরআন করিম, কোরআনের বয়ান হবে। তো এই বয়ানটার ক্ষেত্রে এটা তিন অথবা দুই দুই ধরনের সুন্না কোরআনের জন্য বয়ান হয় দুইভাবে। কি বয়ান দেয়, হয়তো কোরআনে করিমের আম কোন বিষয় আছে, সাধারণ কোন বিষয় আছে, ওইটাকে খাস করছে, নির্দিষ্ট করে দিয়েছে সুন্না, অথবা কোরআনে করিমের মধ্যে কোনো কিছু মুতলাকান বলা হয়েছে, একদম খোলা ভাবে উন্মুক্ত ভাবে বলা হয়েছে, সুন্না ওইটাকে মুখাইয়াত করে দিছে, এটাকে এটাকে এটার সীমাকরণ করে দিছে, অথবা কোরআনে করিমের মধ্যে কোনো কিছু সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নার মধ্যে সেটা বিস্তারিত ব্যাখ্যা বিবরণ দিয়েছেন। এই এটা হলো বয়ানের কি আর কি, যে সুন্নাটা বয়ান হয় কোরআনের জন্য, এই দুইভাবে বা তিনভাবে হতে পারে, দুইভাবে বা তিনভাবে হতে পারে। এটা এই কারণে বললাম যে আমকে খাস করা কিংবা মতলবকে মুখাইয়ত করা, মতলবকে মুখাইয়ত করা এবং আমকে খাস করা, এই দুইটা আসলে প্রায় একই বিষয়, এটার এই দুইটার মধ্যে খুব একটা কি নেই, ডিফারেন্স নেই। যদিও কেউ কেউ বলেন যে মুতলাক এবং মুখাইয়াত আলাদা একটা ভাগ করেন, আম এবং খাস আলাদা একটা ভাগ করেন, কিন্তু আসলে মূলত হাকিকত বা রিয়েলিটি আমরা যদি দেখি তাহলে আমকে খাস করা মানে সাধারণ বিষয়কে সুনির্দিষ্টকরণ কিংবা উন্মুক্ত বিষয়কে সীমিতকরণ, এই দুইটা বিষয় প্রায় একই, দুইটা বিষয় প্রায় একই। আর তৃতীয় বিষয় বা দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে যে মুজমাল যে বিষয়গুলো সংক্ষিপ্ত বিষয়গুলোকে বিষয়ের বিস্তারিত বিবরণ দেয়া। যেমন এখানে আরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ, যদি আমরা একটা মিসাল দিই যেমন কোরআনে কেরিমে আম যে বিষয়গুলো আসছে ওইটাকে খাস করা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা। এর 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 উদাহরণস্বরূপ আমরা দেখি যে কোরআনে কেরিমে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা, যে চোর পুরুষ এবং মহিলা তাদের হাত কাটো জাযাআ বিমা কাসাবা, তারা যে কাজ করেছে ওইটার প্রতিফল হিসাবে। তো এখানে আস-সারিকু ওয়াস-সারিকা, চোর পুরুষ অথবা মহিলা তাদের হাত কাটো, এখানে সাধারণ ভাবে বলা হয়েছে আম, যা কিছুই চুরি করবে। এখন যদি আপনার পকেট থেকে 1 টাকা চুরি করে, ওই আয়াত দ্বারা বোঝা যায় যে যদি 1 টাকা কেন 50 পয়সাও যদি চুরি করে তার হাত কাটতে হবে। আয়াত এটা আম, কিন্তু ওই বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস দ্বারা খাস করে দিয়েছেন। কিভাবে? সুন্নাহ দ্বারা এটা খাস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন تقطع يد السارق في ربع دينار فصاعدا، تقطع يد السارق في ربع دينار فصاعدا، অর্থাৎ মানে যদি 1 দিনারের 4 ভাগের 1 ভাগ কিংবা এর থেকে বেশি যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটো, কিন্তু এর থেকে কম যদি কেউ করে তাহলে তার হাত কাটা। এর থেকে বোঝা যায় যে এর থেকে কম যদি কেউ করে তাহলে তার হাত কাটা যাবে না। অথচ কোরআনে কারিমের আয়াত দ্বারা বোঝা যায় যে চুর সে 50 পয়সাই চুরি করুক আর 50 লাখই করুক তার হাত কাটতে হবে। এই যে আমকে খাস করা হলো, এই খাস কে করলো? সুন্নাহ দ্বারা সেটা হলো। এমনি ভাবে যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আতুজ যাকাত, আতুজ যাকাত বলতে সব মালেরই যাকাত, এটা দ্বারা কি হয় প্রমাণিত হয় যে সব মালের যাকাত, এটা কম হোক বেশি হোক যাকাত দিতে হবে। কিন্তু ওই জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দিয়েছেন, যেমন তিনি বলছেন লাইসা ফি মা দুনা খামসাতি আওয়াকিন আও সুকিন সাদাকা, যে 5 ওসকের নিচে যদি কিছু হয় তাহলে এটার মধ্যে সাদাকা মানে যাকাত নেই। আর কোরআনে কারীমের ওই আয়াত দ্বারা বুঝে যায় যে যাই হোক 1 ওসক হোক আর 5 ওসক হোক সবগুলোর মধ্যে যাকাত দিতে হবে। তো এটা হলো আমকে খাস করা, আমকে খাস করা হয়েছে সুন্নাহ দ্বারা, কিংবা এইটাকে আমরা বলতে পারি যে মতলাবকে মুকাইয়াদ করা হয়েছে, একটা উন্মুক্ত বিষয়কে সীমিতকরণ করা হয়েছে সুন্নাহ দ্বারা। মুজমালকে মুজমাল কোরআনে কারীমের সংক্ষিপ্ত বিষয়কে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সুন্নাহ দ্বারা। এটা অসংখ্য অসংখ্য উদাহরণ সুন্নাহর মধ্যে, যেমন যেখানে সালাতের নির্দেশ হয়েছে সালাত কিভাবে হবে, কত রাকাত হবে, কিভাবে পড়তে হবে, এই সব বিষয়গুলো এই সুন্নাহ দ্বারা এগুলো বিবরণ দেওয়া হয়েছে। যাকাত, যাকাতের নিসাব কত হবে, কাকে দিতে নিসাব কত, তারপরে কখন দিতে হবে, এই সব বিষয়গুলোই কিন্তু সুন্নাহ দ্বারা সুস্পষ্টভাবে এর ব্যাখ্যা এবং বিবরণ দেওয়া হয়েছে। তো মুজমাল কোরআনে কারীমের মুজমাল বিষয়গুলোকে সুন্নাহ কি করছে এগুলাকে এগুলা তাফসিল বা এটার ব্যাখ্যা দিয়েছে। তো কোরআনের সাথে আমরা পেলাম যে কোরআনে কারীমের সাথে সুন্নাহর সম্পর্ক দুই ধরনের আমরা পেলাম। এরপরে আরেকটা কি আছে যে যদি এই বিষয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে, কেউ কেউ বলেন যে আরেকটা সম্পর্ক হলো যে সুন্নাহ আন-নাসিখা লিল কোরআন আল কারীম, যে সুন্নাহ কোরআন কারীমের জন্য নাসিখ হয়ে থাকে, কখনো কোরআন কারীমের কোন আয়াত কিংবা কোন বিধানের জন্য বিধানকে রহিতকারী হয়ে থাকে সুন্নাহ। কিন্তু আসলে সুন্নাহ কোরআনের জন্য রহিতকারী হতে পারে কিনা এই বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে, এবং বেশিরভাগ উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে কোরআনে কারীম এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, এটা কোরআনে কারীমের জন্য নাসিখ হতে পারে না, বরং সুন্নার কাজ হচ্ছে বয়ান দেয়া বা সুস্পষ্ট করে দেয়া, আর কিছু না। তবে কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে সুন্নার মাধ্যমে কোরআনে কারীমের কোন আয়াত কিংবা কোন হুকুম প্রভূত হতে পারে। আর 4 নম্বর হলো কোরআনে কারিমের সাথে সুন্নার আরেকটা সম্পর্ক হচ্ছে সুন্না আল মুস্তাকিল্লা বিত্তাশরিয়া, সুন্না আল মুস্তাকিল্লা বিত্তাশরিয়া, যে সুন্নাত সে স্বয়ং সম্পূর্ণভাবে কোন কি করবে একটা হুকুম প্রবর্তন করে দেবে। এই বিষয়েও আসলে ওলামায়ে কেরামদের ইখতিলাফ বা মতবিরোধ আছে যে আসলে কেবল সুন্না নতুন কোন বিষয়ে কোন বিধান প্রবর্তন করতে পারে কিনা। তো সুন্না তো মুস্তাকিল্লা মানে মুস্তাকিল সুন্না, সুন্না দ্বারা মুস্তাকিল কোন বিধান নির্ণয় করা যাবে কিনা এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ। তো কেউ কেউ বলেন যে হ্যাঁ সুন্না দ্বারা মুস্তাকিল কোন আলাদা একটা হুকুম নির্ধারিত হতে পারে, এবং অনেকে বলেছেন যে না সুন্না এটা কোন বিধান নিজের থেকে কোন বিধান কায়েম করতে পারে না, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যে বিধানগুলো আছে ওই বিধানগুলো বর্ণনা দিতে পারে। অর্থাৎ কোরআনে কারিমে যেসব বিধান এসেছে ওই বিধানগুলোর বিবরণ বা ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে সুন্না। এটা যেমন একটা উদাহরণ, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আমাতুকুম ওয়া খালাতুকুম ইলা আখিরিল আয়াত, যে এখানে যারা যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ তাদের বিবরণ দেওয়া হচ্ছে। কিন্তু এখানে যেমন যদি একজন মহিলা আছে, মহিলার ফুফুকে কিংবা তার খালাকে বিয়ে করা যাবে কিনা, একটা লোক একটা মেয়েকে বিয়ে করছে ওই মেয়ের খালাকে বা তার ফুফুকে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে কিন্তু আয়াতের মধ্যে কিছু বলা হয়নি, কিন্তু সুন্নার মধ্যে বলা হয়েছে যে কেউ যদি তার স্ত্রী থাকে তাহলে ওই স্ত্রীর সাথে তার ফুফুকে অথবা তার খালাকে, ওই স্ত্রীর খালাকে বা ফুফুকে যেন একসাথে জমা না করে। তারপরে যেমন ওই কোরআনে কারিমে মিরাসের যে আয়াত, মিরাসের আয়াতে যে দাদি 6 মাসে একবার পাবে এটা কিন্তু বলা হয়নি, কিন্তু সুন্না দ্বারা এটুকু বলা হয়েছে। তো এই কারণে ওলামায়ে কেরামের কিছু সংখ্যক বলেন যে কোরআনে কারিমকে সামনে রেখে সুন্না দ্বারা মুস্তাকিল মানে আলাদা কোন বিধান প্রবর্তিত হতে পারে। এই হলো কোরআনে কারিমের সাথে সুন্নার সম্পর্ক, বা এটা এই বলা যায় যে সুন্নার অ্যাক্টিভিটিস, সুন্নার অ্যাক্টিভিটিস এই 4 প্রকারের মধ্যে সীমাবদ্ধ। প্রথম 2 প্রকারের বিষয়ে কোন ধরনের এশকাল বা কোন ধরনের ইখতিলাফ কারণেই, যে একটা হচ্ছে কোরআন সুন্না এটা মুয়াফিকা লিল কোরআন, আর একটা হচ্ছে আল সুন্নাহ মুবাইনা লিল কোরআনিল কারীম, এই 2টা বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই। তৃতীয় বিষয়ে যে সুন্নাহ নাসিখা লিল কোরআনিল কারীম, এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে, বেশিরভাগের অভিমতই হলো যে না কোরআন সুন্না কোরআনের নাসিখ হতে পারে না, রহিতকারী হতে পারে না। আর আরেকটা কি হলো যে সুন্না দ্বারা মুস্তাকিল মানে একদম আলাদা স্বয়ংসম্পূর্ণ কোন স্বতন্ত্র কোন বিধান, সুন্না স্বতন্ত্র কোন বিধানের প্রতিষ্ঠাকারী হবে, প্রবর্তনকারী হবে। তো সুন্না স্বতন্ত্র ভাবে কোন বিধান প্রতিষ্ঠা করতে মানে প্রবর্তন করতে পারে কিনা এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে, কেউ বলেছেন পারে এবং কেউ বলেছে পারে না। হ্যাঁ, যারা বলেছেন পারে কিংবা যারা বলেছেন পারে না তাদের প্রত্যেকেরই আসলে সব মিলিয়ে একই, যারা বলেছেন যে এটা পারে পারার এটাও, যারা বলছেন যে সুন্না স্বয়ং মানে স্বয়ংসম্পূর্ণ ভাবে একটা আলাদা স্বতন্ত্র বিধান প্রবর্তন করতে পারে, তারাও এটুকু বলেন যে এটাও হবে কি ওয়াহি দ্বারা, কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা তিনি নিজের থেকে বলেন না, সেটা হচ্ছে ওয়াহি, যদি এটা গায়ে মাত্র এটা ওয়াহি দ্বারা হচ্ছে। আর যারা বলেন যে এটা সুন্না আলাদা কোন হুকুম বা বিধান প্রতিষ্ঠা করতে পারে না, তাদের কি হলো যে এখানে সুন্না বলতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ব্যক্তিগত যে অ্যাক্টিভিটিস গুলো ওইগুলো তারা আলাদা কোনো কি হতে পারে না, কিন্তু প্রকৃত অর্থে কোরআনে কারিমের বিধান গুলোকে সামনে রেখে ওইগুলার ওইগুলাকে সামনে রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহির নির্দেশে, যদিও এটা গায়ের মতো হয়, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা কোনো বিধান প্রবর্তিত হতে পারে। এটি তো এই ইখতিলাফ আসলে এমন গুরুত্বপূর্ণ কোনো ইখতিলাফ না। তো এই হলো আসলে সুন্নার বিষয়ে। আমরা এই অধ্যায়টা পড়ার আগে যে আত-তারগীব ফিস সুন্নাহ ফাসলুন ফিত তারগীব ফিস সুন্নাহ ওয়াত তাহদীর মিন আল বিদআহ, এই যে অধ্যায় নাম রেখেছেন তিনি, যে সুন্নার প্রতি উৎসাহিত করা এবং বিদআত থেকে সতর্ক করা, আমাদের এই জানা দরকার যে সুন্নাহ কি, এবং আমরা যেন সুন্নাহ শব্দটা পাইলেই আমরা যেন বিভ্রান্ত না হই কিংবা বিচলিত না হই, যে এখানে সুন্নাহ বলতে এটা উসুলিয়িনদের সুন্নাহ না মুহাদ্দিসিনদের সুন্নাহ না ফুকাহাদের সুন্নাহ। যদি ফিকহের কিতাবের মধ্যে সুন্নাহ আসে তাহলে আমাদেরকে সুন্নাহ বলতে ফুকাহায়ে কেরাম সুন্নাহ বলতে যা বুঝিয়েছেন আমরা ওই অর্থটাকেই গ্রহণ করব। উসুলিয়িনদের কিতাবের মধ্যে যদি আমরা সুন্নাহ পাই তাহলে অবশ্যই সেখানে আমরা কি করব, সুন্নাহ বলতে উসুলিয়িনরা তাদের পরিভাষায় সুন্নাহ বলতে যা বুঝায় আমরা সেই অর্থ গ্রহণ করব। আর মুহাদ্দিসিনে কিরামের আমরা যদি যদি তাদের কোনো কিতাব পড়ি, হাদিসের কিতাব যখন পড়ব, হ্যাঁ, তখন ওইখানে আমরা মুহাদ্দিসিনের পরিভাষায় সুন্নাহ যাকে বলা হয়েছে আমরা সেই অর্থটাকে, তাদের পরিভাষায় সুন্নাহ যাকে বলা আমরা ওই অর্থটাই গ্রহণ করব, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। তো এখানে ইমাম আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের পদাঙ্ক অনুসরণের জন্য, ইহতিদা বিমানা রহিম তাদের আলোর অনুসরণ করার জন্য, পথে চলার জন্য, এবং নব আবিষ্কৃত বিষয় থেকে সতর্ক থাকার জন্য আমাদেরকে সতর্ক করা হয়েছে, না আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আন্না হামিন আব্দুল আলাদ, যে মহদেশাত গুলা নব আবিষ্কৃত বিষয়গুলো এগুলো হচ্ছে ভ্রষ্টতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন মিন বাদি, যে তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্না এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্না অনুসরণ করা, হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্না অনুসরণ করা আমার পরে, তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্না এবং আমার পরে হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্না অনুসরণ করা, আল্লাহু আলাইহি ওয়া নাওয়াজিজ একে মাই দাগ দিয়ে তোমরা কামড়ে ধরো, ওয়া ইয়াকুম মিন মুহদাসাতিল উমুর তোমরা সাবধানত নতুন আবিষ্কৃত বিষয় থেকে, কারণ প্রতিটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআ এবং প্রতিটি বিদআতি হচ্ছে পথভ্রষ্টতা। ওয়াকাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমরা ইত্তিবা করো, অনুসরণ করো এবং নতুন কিছু আবিষ্কার করতে যেও না, ফাকাদ কুফিতুম ফাকাদ কুফিতুম তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, যা হয়েছে দিনের বিষয়ে সেটা তোমাদের জন্য যথেষ্ট, আর তোমাদের নতুন করে কিছু করতে হবে না, ফাকাদ কুফিতুম। তো এই জায়গাতে প্রথমত শেখ হোসাইমিন রাহিমাহুল্লাহ, মোহাম্মদ সালেহ হোসাইমিন রাহিমাহুল্লাহ সুন্নার সুন্নাহ এবং বিদআতের অর্থ বলেছেন সুন্নাহ আত-তারিকা, সুন্নাহের শব্দিক অর্থ হচ্ছে তারিকা, ও ইসতিলাহান শেখ হোসাইমিন রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা তর্জমা এখানে বলেছেন বা অর্থ বলেছেন সুন্নাহের, যে পরিভাষাগত দিক থেকে সুন্নাহ বলা হয় মা কানা আলাইহি নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আসহাবুহু মিন আকীদাতিন আও আমালি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে আকীদা এবং যে আমলের উপরে ছিলেন এটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে আকীদা এবং যে আমলের উপরে ছিলেন, তাদের যে আকীদা ছিল, যে বিশ্বাস ছিল, তাদের যে আমল ছিল, ওইগুলাকে বলা হয় সুন্নাহ। বাস এখন আমরা ওই যে আগে বলেছি যে মুহাদ্দিসিনে কেরামের একদল বলেন যে সুন্নাহ, একদলের যে তারা সুন্নার যে আবেদনী করতে বলেন সেই অর্থ অনুযায়ী আমরা বলছিলাম যে এখানে শুধুমাত্র হাদিসে মারফু যেগুলা ওইগুলা সুন্নার অন্তর্ভুক্ত হয়, এবং আরেক দলের দেয়া ডেফিনেশন অনুযায়ী হাদিসে মওকুফ যেগুলা সেগুলাও কি সুন্নার অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। যে মুহাদ্দিসিনে কেরামের একদল বলছেন যে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বিষয়গুলো, যে কথা, কাজ বা অনুমোদন গুলা প্রমাণিত, ওইগুলো হচ্ছে সুন্নাহ। আর মুহাদ্দিসিনের আরেক দল কেরামের আরেক দল বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেভাবে সুন্নাহ, এমনি ভাবে সাহাবায়ে কেরামদের কথা এবং কাজগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত। তো এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি সুন্নাহর আবিধানিক যে অর্থ বলেছেন, এর দ্বারা ওই দ্বিতীয় পক্ষের কথা, মানে যারা বলেন যে সাহাবায়ে কেরামের কথা এবং কাজ সুন্নাহর অন্তর্ভুক্ত, এটাকেই সমর্থন করে। মা কানা আলাইহি নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু মিন আকীদাতিন আও আমাল, যে আকীদা এবং যে আমলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা ছিলেন, ওইটাই হচ্ছে, এটাকেই আবেদনী করতে সুন্নাহ বলা হয়। ওয়া ইত্তিবাউ সুন্নাতি ওয়াজিবুন, সুন্নতের অনুসরণ করা হচ্ছে ওয়াজিব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহর এবং আখেরাতে আশা করে, তাদের জন্য যারা আল্লাহ এবং আখেরাতে আশা করে এবং বেশি করে আল্লাহর জিকির করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে সুন্নতের অনুসরণ করা ওয়াজিব, এই বিষয়ের প্রমাণ হচ্ছে প্রথমত কোরআনে কারীমের এই আয়াত, যেটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে বললেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহর জিকির করে বেশি করে, যারা আল্লাহর আশা করে, আখিরাতের ইয়াউমাল আখিরের আশা করে, তারা তাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শকে অবশ্যই এটা অনুসরণ করা ওয়াজিব, এবং এখান থেকে এই আয়াত দ্বারা কিভাবে সুন্নতের সুন্নতকে অনুসরণ করা ওয়াজিব এটা কিভাবে প্রমাণিত হয়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহতে আশা করে এবং যারা আখেরাতে আশা করে, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আখেরাতে বিশ্বাসী, হ্যাঁ, তারা তাদের জন্য রয়েছে। সুতরাং এর যদি এর এইটাকে আমরা বিশ্লেষণ করি এই কথাটাকে, তাহলে বিপরীত অর্থটা কি দাঁড়ায়, যে যারা আল্লাহকে বিশ্বাস করে না কিংবা আল্লাহর আশা করে না, আখেরাতের আশা করে না, হ্যাঁ, তাদের জন্য রসুলের মধ্যে কোনো উত্তম আদর্শ নেই। তো যারা আখেরাতের বা আল্লাহতে আশা করে না, এরা কি, এরা মুমিন না। সুতরাং যদি মুমিন কেউ হয়, তাকে অবশ্যই কি করতে হবে, তার জন্য উসওয়াতুন হাসানা লিমান কা উসওয়াতুন হাসানা ফি রাসূলিল্লাহ, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এরপর হলো যে সুন্নাতের অনুসরণ করা ওয়াজিব, এর প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি আল-খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিয়িন মিন বাদি আমু আলাইহা বিন-নওয়াজিজ, যে হাদিসটা আমরা এতটুকু কি বললাম যে তোমাদের উপরে আবশ্যক হচ্ছে আমার সুন্নাহ এবং আমার পরে সেলাইয়ের প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাহ অনুসরণ করা, তোমরা একে মারিয়াদ দিয়ে কামড়ে ধরো। وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. نعم بارك الله فيكم يا ماما اليوم انا عايز كده আলোচনা এখানেই শেষ করতে পারি।
نعم شيخ بارك الله فيكم شيخ.
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন, এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কে অনুসরণ করার, সেইভাবে যেভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন, আমরা যেন সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে অনুসরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি।
আমিন।
ওয়াফাকানাল্লাহ ওয়া ইয়্যাকুম জামিআন।
আমিন। শেখ আমাদের কয়েকটা কোশ্চেন ছিল, আমাদের কয়েকটা কোশ্চেন ছিল শেখ, কোশ্চেনগুলো করব।
আপনার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না আফান,
এখন শুনতে পাচ্ছেন স্যার?
এখন ঠিক আছে না? জি
না স্যার, একটু দূরে ছিলাম। নাম স্যার, মোট চারটা কোশ্চেন নিচ্ছি আমরা। প্রথমে আমাদের একজন ভাই জিজ্ঞেস করছেন যে উসুলিনদের মধ্যে আমাদের কয়েক স্কলাররা কি, কোন কোন স্কলার অন্তর্ভুক্ত, কোন কোন স্কলারদেরকে আমরা উসুলিন বলতে পারি?
উসুলিয়ন আসলে আসলে অনেকেই অনেকেই উসুলিয়নদের মধ্যে অনেকেই আছেন যারা উসুল সম্পর্কে কথা বলছেন, মূলনীতি সম্পর্কে কথা বলছেন। যেমন এর মধ্যে আমরা এটা আপনাদের বোঝার জন্য আমি বলছি, এই লিস্ট আসলে অনেক লম্বা, কিন্তু যেমন যেমন আব্দুর মিনাল উসুলিয়িন, তারপরে যেমন ইমাম ইমাম আশরাফ খানের রহমাহুল্লাহ, তিনি যদিও একদিকে উনি মিনাল ফুকাহা এইভাবে ঠিক এইভাবে উনি উসুলিয়িন। তারপরে এরপরে যেমন ওই যে আমরা এই যেমন আমাদের বর্তমান সময়ে অনেকেই আছেন ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই যারা আসলে একাধারে উসুলি এবং একাধারে ফুকাহা দুইই। এবং যেমন এই লিস্টটা তো আসলে অনেক লম্বা আছে যে উসুলিয়দের অসংখ্য অসংখ্য আছে অসংখ্য। তারপরে রহিমাহুল্লাহ কিন্তু ওই যে উসুলি, তারপরে ইমাম সাহাবি রহিমাহুল্লাহ উসুলি, তারপরে ইমাম মুসিরিন রহিমাহুল্লাহ উসুলি, এইভাবে আরো অনেকেই আছেন। নাম
নাম শেখ বারাকাল্লাহ ফিকুম শেখ, আপনার যখন ওয়ার্ড সুন্নাত নিয়ে ডিসক্রাইব করছি শেখ,
আপনার কথা আমি শুনছি না
নাম শেখ, আমরা যখন বলি যে ইউজিং হিকমান দাওয়া, এটা এক্সপ্লেনেশনটা কি শেখ, এটার সাথে আপনার সুন্নার সম্পর্কটা কি?
আসলে ইউজ হিকমা ইন দাওয়া, এটার সাথে সুন্নার সম্পর্ক কি? প্রথমত কথা হলো ইউজ হিকমা ইন দাওয়া, এটা কোরআনে কেরিমের নির্দেশ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর দিকে ডাকো, তোমার পথের দিকে ডাকো, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমার সাথে প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা সুন্দর সদক দেশের মাধ্যমে, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এবং তাদের সাথে আর্গুমেন্ট করো বিল্লাতি হিয়া আহসান, যেটা ভালো সে হবে। তো এটা মূলত দাওয়াতের মধ্যে হিকমা ইউজ করা অবলম্বন করা, এটা হচ্ছে কোরআনে কারীমের নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আর দ্বিতীয়ত হিকমা বলতে দাওয়াতের ক্ষেত্রে আমরা হিকমা ইউজ করব যখন কথাটা এভাবে বলা হবে, তখন এটার অর্থ হবে দাওয়াত দেয়া হবে বাসিরার সাথে। ওয়া হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি আনা ওয়া মান ইত্তাবানি, এই হচ্ছে আমার পথ। কোরআনে কারীমে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী, আপনি বলুন কুল হাদিহি সাবিলি, এই হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, আমি আল্লাহর দিকে আহ্বান করি বাসিরার সাথে। على بصيرة بمعنى على علم على علم على بصيرة আমি জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে আল্লাহর দিকে আহ্বান করি, আনা ও মানে তাবানি আমি এবং আমার অনুসারী যারা তারা। তো এখানে দাওয়ার মধ্যে হিকমা ইউজ করার অর্থ হলো দাওয়ার মধ্যে জ্ঞানের প্রয়োগ, জ্ঞানের প্রয়োগ, আপনি দাওয়া দিবেন জ্ঞানের সাথে, বেলা ইলম না, ইলম ছাড়া দাওয়াত দিতে যাবেন না। হিকমা অবলম্বন করার অর্থ হলো প্রথমত জ্ঞানের ভিত্তিতে দাওয়াত দেয়া। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যেটা জানো না সেটার পিছনে লেগে না। দাওয়ার জন্য হিকমা ইউজ করার প্রথম অর্থ হবে যে এটা আল ইলম, জ্ঞানের সাথে দাওয়াত দিতে হবে, প্রজ্ঞার সাথে দাওয়াত দিতে হবে। এই জ্ঞানের যে কি যেটা এই জ্ঞানটা হবে প্রথম কথা হলো যে দলিল সম্পর্কে জ্ঞান, দলিলের উপস্থাপনা সম্পর্কে জ্ঞান, এই সব কিছুই। যে আমি শুধু দলিল দিলেই যে এটাই জ্ঞান হলো সেটা না। আলা বাসীরা, বাসীরার শব্দের মধ্যে এটা একটু ব্যাপক, ইলম বিদ দলিল যেভাবে যে দলিল সম্পর্কে জ্ঞান, ঠিক এইভাবে দলিলের প্রেজেন্টেশনের যে জ্ঞান এটাও কিন্তু বাসীরার অন্তর্ভুক্ত। তো এইগুলাকে ইউজ করা এটাই হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে হিকমা ইউজ করার অর্থ। না
না শেখ, বারাকাল্লাহ ফিকুম শেখ। আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন, আমাদের আমাদের মধ্যে ভাইরা প্রুফ চাইছেন, প্রমাণ চাইছেন যে কবরের মধ্যে যে একজনকে সাজা দেওয়া হতে পারে, শাস্তি দেওয়া হতে পারে, এটার প্রমাণ কি কোরআন থেকে?
এই বিষয়টা, এটা এই প্রশ্নটা আপনি ওই যে পরে রাখেন, আমার মনে হয় এটা আমরা পরে একসময় করি, আছে সাবজেক্ট রিলেটেড যদি আর কিছু থাকে।
না শেখ, এছাড়া কোনো কোয়েশ্চেন নাই শেখ। আরেকটা ছিল কিন্তু ওই ভাই কোয়েশ্চেনটা ক্যান্সেল করে দিয়েছেন, উনি ইয়ে
করছেন। এই প্রশ্নটা, এই যে কবরের মধ্যে যে সাজা দেওয়া হবে এটা কি আছে?
এটা কোরআন থেকে দলিল চাইছেন একজন।
কবরের মানুষকে যে শাস্তি দেওয়া হবে এটা কোরআনে কারীম থেকে দলিল নাকি?
জি জি স্যার,
কবরে যে মানুষকে শাস্তি দেওয়া হবে এটার দলিল কোরআন থেকে চাইতেছেন এটাই নেই?
জি স্যার।
আয় না তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আখি আলহাকুমুত তাকাথুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে তোমাদের সম্পদের আধিক্য, সন্তানের আধিক্যতা, সব ধরনের আধিক্যতা, তোমাদের জাগতীয় মানে জাগতিক মেটেরিয়ালস এর আধিক্যতা তোমাদেরকে একদম বেখবর করে রাখছে। হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, এই যে তোমরা মানে হুশ ফিরে পাবে কখন? যখন কবরকে দেখবে। এখন এই যে কথা দ্বারা কি বোঝা যায় যে কবরকে দেখার পরে হুশ জায়গায় আসবে, ওই বেহুশটার হুশটা কিভাবে জায়গায় আসবে? ওইখানে যে সময় উপযুক্ত পানিশমেন্ট পাবে তখন তার হুশ জায়গায় আসবে, নতুবা শুধুমাত্র এমনি কবর দেখে তো আর হুশ জায়গায় আসার কথা না। এরপরের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই তো বলছেন, কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم। এটাই তো এই যে সূরাতুল তাকাসুর, কবরের আজাব সম্পর্কে বা কবরের যে মানুষ শাস্তির মুখোমুখি হবে এটার উত্তম দলিল এটি।
আমাদের এরপরে কোনো কোয়েশ্চেন নাই, বারাকাল্লাহ ফিকুম শেখ।
নাম বারাকাল্লাহ ফিক,
নাম শেখ, জাজাকাল্লাহ খের।